তিনি মাধবেন্দ্র পরিবারের মতো প্রেমিক ভক্তের শিষ্য বলে তিনি আজ মহাপ্রভুর গুরু হওয়ার যোগ্যতা লাভ করেছিলেন। সেরকম সেই অতি মহত্ত মহাপুরুষের কৃপায় আজ তারই নিজ জগানুগান তারাও অতি মহত্ত মহাপুরুষত্ব লাভ করতে সক্ষম হয়েছেন। এ প্রসঙ্গে আমি একটু বলি, সমস্ত জগৎ গুরুতত্ত্ব প্রতিষ্ঠিত। আমরা ছেলেবেলা বলেছিলাম ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তাহলে প্রত্যেক শিশুর মধ্যে যেমন তার পিতৃত্বটা লুকায়িত আছে, সেরকম প্রত্যেক ব্যক্তির মধ্যে তার গুরুত্বটা লুকায়িত আছে। প্রত্যেকটি সন্তান যখন বিবাহ করছেন তার সন্তানের কাছে তিনি তার পিতা, প্রত্যেকটি কন্যা এসে যখন বিবাহ করছে তখন তার সন্তানের কাছে মা গুরু, প্রত্যেকটি শিক্ষক সে যখন ছেলে পড়েছে তখন তার কাছে গুরু। তাহলে জগৎটি দেখা যে সমস্ত গুরুতত্ত্বের প্রতিষ্ঠিত হয় জগৎ, কিন্তু এই সমস্ত গুরু দ্বারা প্রকৃত আমাদের কল্যাণ হবে কিনা বা হচ্ছে কিনা সেটা আমাদের বিচার্য বিষয়। ভগবানের বাণী যদি তিনি প্রচার করছেন তিনি নিশ্চয় দায়িত্ব নন, ভগবত প্রতি প্রেরিত হয়ে জগৎ গুরু আসেন, ভগবত প্রতি প্রেরিত হয়ে গুরু নিজের ইচ্ছে আসেন না, ভগবান তার নিজের জনগণকে জগতে পাঠিয়ে দেন গুরুর কাজ করবার জন্য। তাহলে ভগবান যাকে জগতে পাঠিয়ে দিয়েছেন গুরু কাজ করার জন্য তিনি নিশ্চয়ই প্রাকৃত জগতের ব্যক্তি নন, অপ্রাকৃত জগতের ব্যক্তি। এবং সেই অপ্রাকৃত ব্যক্তি যে কথাগুলো বলছেন সেই অপ্রাকৃত ব্যক্তির কথাগুলো কে গ্রহণ করবে, সেই অপ্রাকৃত কথা কার কারণে প্রবেশ করবে, কে শুনবার অধিকারী, সেটা আমাদের বিচার্য বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা সেই অপ্রাকৃত জগতে প্রবেশ করছি না পাচ্ছি ততক্ষণ অপ্রাকৃত জগতের বিচার আমাদের মাথায় ঢাকা ঢুকবে না, বা অপ্রাকৃত ব্যক্তিকে আমরা গুরু বলে বরণ করতে পারি না। আমরা বদ্ধ কি, আমরা কি করে অপ্রাকৃত গুরুকে গুরু বলে বরণ করবো, তাহলে আমরা কি গুরু করবো না? হ্যাঁ গুরু হবে, গুরু করতে হবে। তার কি করে, প্রথমে অজ্ঞাত স্বীকৃতি হয়, অজ্ঞাত স্বীকৃতির ভাবে সাধু সঙ্গ হয়। একটু আগে আমরা পূজ্য ভাতৃ গুহার কাছে শুনলাম শতাং প্রসঙ্গার মম সংবিদ ভবন তিহিত কর্ণ রসায়ন কথা তর্য সনাত আসু অপব্রত বটুনি। তাহলে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, সৎসঙ্গের প্রভাবে আমার যে বীর্যবতী বাণী যদি কেউ শ্রবণ করে, আর হিত কর্ণ রসায়ন কথা তা হিত কর্ণ রসায়ন তৃপ্তি হবে, আসু অপবর্গ বর্তমানে তখন তার অপবর্গ গুলো শরীর মধ্যে অপবর্গ গুলো আছে ধ্বংস হয়ে যাবে, তখন তা হবে এক শ্রদ্ধা, তখন হবে তার শ্রদ্ধা, যতদিন পর্যন্ত অপবর্গের দ্বারা চালিত হবে বা হৃদয়ের মধ্যে অপবর্গ গুলো থাকবে তখন তার শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা কাকে বলছি, শ্রদ্ধা শব্দে শাস্ত্রে কহে সুদিল নিশ্চয়, কৃষ্ণের ভক্তি কইলে সর্বকর্ম অবকল্পিত হয়, এটা কার হবে এই ভাবনা, যা অপবর্গ বর্তমানে যা অপবর্গ যে বর্তমানে পাওয়া দ্বারা যিনি ধ্বংস করতে পেরেছেন তার অনর্থ করে যিনি অনর্থ মুক্ত হতে পেরেছেন তিনি তার ভগবানের প্রতি শ্রদ্ধা হবে। তাহলে এই সাধু সঙ্গের প্রভাবে আমাদের যখন অপবর্গ দূরীভূত হয়ে যাবে তখন আমাদের হবে আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠা তত রুচি তত আসক্তি তত ভাব তত ভক্তি তত প্রেম। আমি বলি এ জগতে যেমন 1 2 3 4 5 6 করে যেমন ম্যাট্রিক পাস করলে তখন ডিগ্রি হোল্ডার হচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 যখন পাস করছি তখন ডিগ্রি হোল্ডার হচ্ছেন, 10টা ক্লাস করলে তখন তার ডিগ্রি হোল্ডার হচ্ছেন, তখন সেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে কি আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে যাচ্ছে, পরবর্তী জগতে যেমন ডিগ্রি হোল্ডার হতে হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠা তত রুচি তত আসক্তি তত ভাব তত ভক্তি তত প্রেম, প্রেম রাজ্যে যখন যাচ্ছে তখন সেখানে ভাগ হয়ে যাচ্ছে, রাষ্ট্রপ্রেমী সক্ষপ্রেমী না বাৎসল্যপ্রেমী না মধুর প্রেমী প্রেমী তখন সেখানে ভাগ হয়ে যাচ্ছে। অতএব প্রেম রাজ্যে না পৌঁছাতে পারলে তখন আমাদের সেখানে ক্লাসিফিকেশন হবে না, ভাগ হবে না, হ্যাঁ আমরা কোন প্রেমের প্রেমিক কোন প্রেমে আমরা ভগবান সেবা করবো সেখান থেকে ভাগ হবে। সেরকম এইভাবে আমাদের আদৌ শ্রদ্ধা ভিতরে থাকে তখন সে যাবে সদগুরুর কাছে। এই জগতে যেমন ধরুন ইউপিএসসি পড়ছেন, তখন যে গুরুর কাছে লেখাপড়া শিখছে সে যখন ইউপিএসসি করে পাস করে যখন মাইনাস করে যাবে একই গুরুর কাছে পড়বে? নিশ্চয় না, গুরু পরিবর্তন করতে হচ্ছে। সে যখন হাই স্কুলে যাবে তখন কি একই গুরু কাছে পড়বে? না, গুরু পরিবর্তন করতে হচ্ছে। সে যখন কলেজ যাবে তখন গুরু পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এ জগতির যখন তাহলে পরপর গুরু পরিবর্তন করতে হচ্ছে, পরবর্তী যুগে এরকম করে বিচার আছে কিনা, পরবর্তী যুগে এরকম করে বিচার আছে কিনা, গুরু পরিবর্তন বিচার আছে কিনা, পরবর্তী যুগে এরকম বিচার নাই। জড়জগতি যেমন যত উন্নত ক্লাসে যাচ্ছে তখন উন্নতি গুরুর প্রয়োজন হচ্ছে, পরবর্তী যুগে কিন্তু ওরকম গুরু বিচার নাই। একজন শ্রদ্ধা হয়েছে, সে সাধুসঙ্গ করে সদগুরু চরণাশ্রয় গ্রহণ করলো, সে যখন প্রেম রেখে যাবে কি সে গুরুকে পরিবর্তন করবে? তাও করবে। পরমাত্মা যুগে গুরু পরিবর্তন করার প্রশ্ন নাই, জড়জগতে গুরু পরিবর্তন প্রশ্ন আছে, কিন্তু পরমাত্মা যুগে গুরু পরিবর্তন করার প্রশ্ন নাই। সেরকম যদি বদ্ধজীব কোনোদিন মুক্ত পুরুষ সে গুরু করে বরণ করতে পারে না, যতক্ষণ তাহলে মুক্ত হইয়া না আসেছে। এই জন্য শাস্ত্রে বলছেন আগে হয় মুক্তি তবে সর্বনাথ নাশ, তবে হইতে পারে শ্রীকবিন্দের দাস। অল্প করি না মানি হ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। আগে হয় মুক্তি তবে সর্বনাথ নাশ, তবে তো হইতে পারে শ্রীকবিন্দের দাস। আগে অর্থ দুর্ভিত করবে তারপরে সে শ্রীগোবিন্দের দাস হতে পারে, কিন্তু শ্রীগোবিন্দের দাস অনর্থ নিবৃত্ত হলে ভগবানের প্রেরণা দিয়ে তার কাছে গুরু পাঠিয়ে দেবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন তব নিজনে কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, দয়া করি মরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শোন ভালো কথা উল্লসিত হবে হিয়া, তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, আর তোমার হেন কত দিনহীন জনে করিলে না ভগবান। তাহলে আমি যদি সত্যিকারে ভগবানকে ভালোবেসে থাকি, আমার যদি ভগবানই ভক্তি থাকে, ভগবান তার নিজজনকে কাছে আমাকে পাঠিয়ে দেবে, বা নিজজন কি করবেন আমাকে আকর্ষণ করে ভগবানের পাদে ধূপদূত করবেন। ভগবান নিজজনকে পাঠিয়ে দিচ্ছেন, আবার সেই নিজন কি করছেন আমাকে ভগবানের কাছে সঙ্গে সম্বন্ধযুক্ত করে দেবেন। এই হচ্ছে ভক্তিরাজের বিচার। আজকে সময় সংক্ষেপ, মাত্র 5 মিনিট। হ্যাঁ, সেই জন্য আজ যদি সময় সংক্ষেপ সময় পায় তাহলে আগামীকাল আপনি আবার কিছু কথাবার্তা রাখি। গুরুপাদ কৃপা করুন, বৈষ্ণবগণ কৃপা করুন, হরি কথা বলে জীবন জীবনটা অতিবাহিত করতে পারি। কৃপা সিন্ধু ভাবে
উপস্থিত মধুর পাপনেটা সৎসনাম বর্তমান সভাপতি মহোদয়, শিক্ষাগুরু নারায়ণ গোস্বামী মহারাজ, অন্যান্য প্রতিনিধিবা হরিগুরু বৈষ্ণবচরণে আমার আজকের বিশেষ দিন শ্রী গৌরী বেদান্ত সমিতির মনে হয় যেন নূতন জন্ম লাভ হয়ে গেল। অর্থাৎ এই গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা আচার্য যিনি মিথিলা পরিষদ জগৎগুরু ছিল ভক্তিবান কেশব গোস্বামী মহারাজের শতবার্ষিক অনুষ্ঠান, এই শতবার্ষিক অনুষ্ঠানে আমাদের সকল ভক্তগণের যোগাযোগ হলো। ইনি বিশেষ আমাদের এই শিক্ষা দান করলেন, আমাদের এক প্রকার মানে ওয়েলিং করলেন, ঝালাই করলেন। কৃষ্ণ ভক্তি আমাদের কীরকম নিষ্ঠা বৃদ্ধি হয় গুরু পাপ্পণে, হরিগুরু বৈষ্ণব পাপ্পণে তার সুযোগ দান করলেন। এই জন্য গুরু পদার্থে করে কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে একমাত্র জীবের কর্ম উপায়। সকল জন্মে পিতামাতা সকল পায়, কিন্তু কৃষ্ণ ভক্ত গুরু নাহি মিলে জানো হইয়া, কৃষ্ণ ভক্তি গুরু এ পাওয়া যায় না। আর এই হরিকথাও সব জায়গায় সব ক্ষেত্রে পাওয়া যায় না, হরিকথা শুনবার শ্রবণের দ্বারাই একমাত্র উপায়। শ্রবণং মঙ্গলং, শ্রবণে যেমন পরীক্ষিত মহাপ পেয়েছেন মৈত্র ঋষি বিদুর অর্জুন গীতা শ্রবণ করে হরিকথাকে অবরোধ করেছেন, সুখদেব গোস্বামী, তদ্রূপ এই শ্রবণ হয়েছে একমাত্র আমাদের হরিকথা লাভের হৃদয় অবরোধ করার উপায়। গুরু মহারাজ বলতেন যে হরিকথা কান দিয়ে শুনতে হয়, কান দিয়ে শুনলে সেটা হৃদয় অবরোধ হয় এবং চিত্তে রেখাপাত করে। এই চোখ দিয়ে হরিকে দেখা যায় না, চোখ দিয়ে হরিকথা শোনা যায় না। তাই তিনি একটা উদাহরণ দিতেন, আম, একটা আম দেখলে মনটা আমটা খেতে চায়, চোখটি দেখে পছন্দ করে, জিহ্বা লোভ করে, মুখে খেতে চায়, কিন্তু কান ওর মধ্যে যায় না, কান আমটাকে খেতে চায় না, দেখেও না, লোভও করে না। তাহলে কান দিয়েই হরিকথা শুনতে হয়। আপনারা শুনেছেন কৃষ্ণকথার মুখে গোপীগণ বলেছিলেন কানের ভিতর দিয়ে মরণে বসিল ইত্যাদি। সুতরাং আমরা এইখানে ভগবানের কথা, হরিগুরু বৈষ্ণব কথা, জগতের সব কিছু কথা, ভালো মন্দ সব কথাই আমরা কান দিয়ে শুনি আগে, তারপর আমরা বিচার করে সেই কথাগুলিকে বুদ্ধির উপর ফেলে দেই, বুদ্ধি অহংকারের উপর ফেলে দেয়, এইভাবে আমরা অগ্রসর হই। তাহলে গুরুপাদপদ্ম তিনি আমাদের যে সমস্ত আচার আচরণ শিক্ষা দিচ্ছেন সেগুলি আমাদের গ্রহণীয়। মদীয় গুরুপাদপদ্ম আসামে গিয়েছিলেন, অনেক দিনের কথা, সেখানে হরিকথা বলছেন। সেখানকার দুজন বিশিষ্ট লোক, একজন MLA আর একজন প্রিন্সিপাল, তারা মাঝে মাঝে আসতেন, হরিকথা শুনতেন কয়েকদিন ধরে, শুনে টুনে এখন শেষমেশ তারা গুরু মহারাজকে বলছেন। আমরা অনেকে আছি পাশে দাঁড়িয়ে, যে প্রভু মহারাজ আপনার হরিকথা, আপনার যুক্তি, সাধন ভজন, আচার বিচার সব ভালো লাগলো আমাদের, কিন্তু আপনারা যদি এইরকম একেবারে সাত্বিকার নিয়েই থাকেন আর একাদশী করেন করতে হবে, আর এদিকে যদি আপনারা একটু সুযোগ না দেন, একটু বিড়ি খাওয়া, একটু চা, একটু পান, একটু সিগারেট, অল্প স্বল্প একটু ঢিলা দিন এইসব খাওয়ার জন্য, তা এইরকম কড়াকড়ি গেলে তো আপনার লোক পাবেন না, আপনার তো দলে লোক বেশি হবে না, আসবে না। কারণ গুরু মহারাজ বললেন না আসুক, গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে এক, অনেক শিষ্য পাওয়া যায়, ভেদালি শিষ্য বহু পাওয়া যায়। উদাহরণ দিলেন কি, আমার এখন পাঁচটা ছেলে পাস করিবে স্কুলে, আমি 50 জন ছেলে যদি পরীক্ষা দিতে পাঠিয়ে দেই, তা সেখানে তো জানা আছে আমার যে 50টার মধ্যে 45টা ফেল করে 5টাই পাস করবে, তাই 5টাই আমার রাখা ভালো, আর হাতে রাখা ভালো। আরও কি বললেন, যে ধরুন 50 জন লোকে নৌকে নদী পাড়ে যাচ্ছে, তার মধ্যে হ্যাঁ নৌকেটা ডুবে যাচ্ছে, সবাই মরবে, মরে যাচ্ছে, আমি তাড়াতাড়ি নৌকে নিয়ে গিয়ে যদি 5টাকে উদ্ধার করতে পারি, ওই 5টাই আমার লাভ। সুতরাং আমার সংখ্যায় যদি আমি বেশি শিষ্য দেখিয়ে দেই, হ্যাঁ 1,000, 2,000, 5,000, 10,000, 1,00,000, 1,00,000, তো ওতে আমার লাভ কী হবে, ওরা তো পাস করতে পারবে না, সব ফেল করবে। তো ওই রকম সংখ্যাগরিষ্ঠ দ্বারা শিষ্য বেশি করে বেশি দেখানো, এটা শাস্ত্রের কথা নয়, যুক্তির কথা নয়, আদর্শের কথা নয়। আজকাল ওই রকম বহু গুরু দেখা যাচ্ছে, যেখানে সেখানে হাতে ঘাটে, বাজারে, নৌকায়, বাসে, ট্রেনে, যেখানে সেখানে জোর করে কানে একটা ফু দিল, আর কানে ফু দিল, হয়ে গেল শিষ্য, ও কি ওই অমুক দলের শিষ্য, ও কি ও অমুক দলের শিষ্য, ও অমুকের শিষ্য, বাস আমার কি দীক্ষা হয়ে গেছে। কি দীক্ষা হলো বাবা, যথা পূর্ব তথা বড়, তেঁতুল যেমন পূর্বেও বেকা পরে ওই বেকা। সুতরাং এইরকম গুরু আর এইরকম শিষ্য হলে জগতের কি মঙ্গল হবে, এই জন্যই তো মহাপ্রভু বলছেন, আচার করেন কেউ না করেন প্রচার, প্রচার করেন কেউ না করেন আচার, আচার প্রচারে করো দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি সর্বায্য। মহাপ্রভু এই শিক্ষাই আমাদের দিয়েছেন। সুতরাং প্রকৃত সদ্গুরু ভগবদ ইচ্ছার যে ইচ্ছা, যে আচার বিচার শিক্ষা মহাপ্রভু সেগুলি প্রদান করেন। অতএব মধ্য গুরুপাদপদ্ম সদ্গুরু সময় খুব কম দিয়েছেন, মোটেই দিবে না, ভাগ্যের কাজকলা মোটেই নাই, ইলেকট্রিক ট্রেনের মতন 1 মিনিট 2 মিনিট পর 5 মিনিট, বেশি আর ভালো সম্ভব নয়। আমি একটু পুষ্পাঞ্জলি হিসেবে শব্দবাণী আপনাদের পাদপদ্মে, অর্থাৎ গুরুপাদপদ্মে অর্পণ করলাম শতবার্ষিকীর শেষ, এইরকম শতবার্ষিক আর জীবনে আসবে কি না আর হবে না শেষ, এই জন্য আমার এই প্রণাম আপনাদের কাছে প্রার্থনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সকল দূর অপরাধ ক্ষমা করে নিজের গুণে আমাকে আপনারা কৃপা করিবেন। এইখানে রহিল হরি কথা অমৃত হরি, প্রেমানন্দে বাহু তুলে সবে বল হরি হরি গৌতম বংশা কল দেখবেন বৈদান পাওনে
আমাদের আরতি হবে। বহু করার কথা হলো, আপনারাও বসে বসে ক্লান্ত হয়ে গেছেন, এখন দু মিনিট কালকেই চলে যাবে, এই জন্য দু মিনিটে একটু হরি কথা বলে গুরুপাদ পদ্মে অঞ্জলি প্রদান করে তারপরে আরতি আমাদের আর। আবার কালকে আমাদের নিয়মিত ভারতে যেরকম হয় পাঠ কীর্তন বক্তৃতা ইত্যাদি হচ্ছে সেই রকম হয়।
অষ্টতর শ্রী মহৎ ভক্তি বেদান্ত ব্রাহ্মণ গোস্বামী মহারাজের শ্রীচরণ সরোজে মা বিশ্বদন সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তদনন্তর শিক্ষাগুরু বর্তমান সভাপতি পরম পূজ্যতম ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজের শ্রীচরণ কমলে মা বিশ্বদনের অন্তকোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। অন্যান্য ত্রিদণ্ডী সন্ন্যাসীবৃন্দ বৈষ্ণববৃন্দ সুদী সজ্জন মণ্ডলীয় স্নেহময়ী মাতৃবৃন্দ, আপনাদেরকেও আমি যথাযোগ্য প্রণাম নিবেদন করছি। আজ সবচেয়ে বড় আনন্দের দিন, আমার পরম গুরু মহারাজ বিশ্ব বিস্তৃত গৌড়ীয় বেদান্ত সমিতির সভাপতি আচার্য দেবের শুভ আবির্ভাব। শুধু আবির্ভাব আজ নয়, তার শতবার্ষিকী, শুভ জন্ম শতবার্ষিকী। যদিও আমরা শাস্ত্র আলোচনা করলে দেখি বৈষ্ণবের কোনো জন্ম কর্ম নাই, ন কর্ম বন্ধনং জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে, বৈষ্ণবের কোনো প্রাকৃত জন্ম নাই, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। সুতরাং আজ তার আবির্ভাব তিথি, সত্যই তো এই তিথি কি আমরা আবার পাবো? আমি তো অত্যন্ত অধম যে আমার ভাগ্যে তার সাক্ষাৎ দর্শন হয় নাই, তথাপি আমি আমার গুরুবর আমার গুরুপাদ পদ্ম তাদের কাছ থেকে এবং আমার পরম গুরুপাদ পদ্ম তার যে পত্র পত্রিকা নিবন্ধ তার যে ভাষ্য এই সমস্তগুলি আলোচনা করে আর তার যে হাতে গড়া গৌড়ীয় বেদান্ত সমিতি, এই যে দেবানন্দ গৌড়ীয় মঠ, আমি এই দেবানন্দ গৌড়ীয় মঠে এসে আমার গুরুবর্গের মুখ থেকে আমার পরম গুরুদেবের চরিত্র যা অবগত হয়েছি এবং এই প্রতিটি স্তম্ভ আর গৌড়ীয় বেদান্ত সমিতির শ্রী শ্রী রাধা বিনোদ বিহারী জিহু এবং তার গুরুগত প্রাণ সেই দক্ষিণ দিকে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার যে শ্রীমূর্তি প্রকট করেছেন এই সমস্তর ভিতর দিয়ে এবং তার সমাধি মন্দির, এই যে সমাধি মন্দির আজ ব্যাস পূজা হয়েছে, এটা জগৎ লোক ভাবতেই পারে না যে এখানে সমাধি সেখানে আমার আবির্ভাব তিথি পূজা কি করে হয়, কিন্তু এখানে আবির্ভাব তিরোভাব মাত্র হয়ে গেছে। সুতরাং এখানে আবির্ভাব যা তিরোভাব তা বলে বাহ, এ আবার আপনারা কিরম বলছেন? হ্যাঁ, সেইভাবেই শাস্ত্রকারগণ ব্যাখ্যা করেছেন, কেন এ সাধারণ মানুষ নয়, মানুষের মতো দেখে তাকে মানুষ বলা যাবে না, তিনি অতিমর্ত মহাপুরুষ জগৎগুরু নিত্যলা বৈষ্ণব বিষ্ণুপাদ মদীয় পরম গুরুদেব ছিল কেশব গোস্বামী মহারাজ। আমি বড় দুঃখী, খুবই অধম, নিতান্ত নিকৃষ্ট, তার সম্বন্ধে বলবার খুব স্পৃহা থাকলেও আমার যিনি শিক্ষাগুরু আমার যিনি এখানে প্রধান বসেছেন তিনি আমার জন্য মাত্র দু মিনিট সময় দিয়েছেন আজকে, কিন্তু কি করব আজকের আমার কিছু বলার নেই, তথাপি আমি আমি আমার পরম গুরুদের সম্বন্ধে বলছি। দেখুন এখানে এই যে নরহরি তোরণ আর নৃসিংহদেব ওদিকে আর নরহরি প্রভু তিনি কত বড় দার্শনিক আচার্য সে সম্বন্ধে বলবার মতো আমার ভাগ্য আজকের হলো না। এই যে মন্দিরের উপরে দেখবেন সুদর্শন চক্র সেখানে বংশী নিয়ে কীর্তনীয় সদাহরি ওখান থেকে আকর্ষণ করছে, হে জগৎবাসী তোমরা এসো আগচ্ছন্তু মহাভাগা নিত্য কীর্তন মন্দিরে। এই যে কীর্তন মন্দির এত বড় দার্শনিক আচার্য, তিনি এই মন্দিরটাকে সপ্তখণ্ডে ভাগ করেছেন। সপ্তখণ্ডে আমরা দেখতে পাচ্ছি বলে কি কি সপ্তখণ্ড, না সপ্তখণ্ডের মধ্যে প্রথম প্রভুপাদের যেটা পছন্দ সেটাই তিনি দেখালেন জগৎকে, সেটা বলছেন যে বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মৃদঙ্গ কি, না ছাপাখানা মুদ্রা যন্ত্র। এখানে কি ছাপা হবে, নাটক নভেল যে কাব্য উপন্যাস, না এখানে একমাত্র প্রভুপাদের বা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাণী, সেই বাণী এখানে মুদ্রিত হবে এবং সেটা বিশ্বে চারিদিকে সেটা চারিদিকে যাতে সকলে সেটা গ্রহণ করতে পারে সেই রকম ব্যবস্থা। এই হলো বৃহৎ মৃদঙ্গ, জগৎগুরু শ্রীলা প্রভুপাদ বৃহৎ মৃদঙ্গ। আর এই সন্ন্যাসীগণকে ব্রহ্মচারীগণকে চলন্ত মৃদঙ্গ বলে আখ্যা দিয়েছিলেন। সেই জন্য এই চলন্ত মৃদঙ্গ এবং বৃহৎ মৃদঙ্গ এই দুটি নিয়ে তিনি সমস্ত বিশ্ব জগৎ মাতি দিয়েছেন। তাই এই বৃহৎ মৃদঙ্গ হচ্ছে একটি খণ্ড। আর দ্বিতীয় এই কীর্তন খণ্ড নাট্যমন্দির, আর উপাস্য খণ্ড যেখানে স্মৃতি রাধা বিনোদ বিহারীজি অবস্থান করছেন। আর এই তিনটি খণ্ড হলো এখন গোবর্ধন খণ্ড যেখানে গরু থাকবেন, আর কি আছে সেবকগণ থাকবেন সেটা সেবক খণ্ড, আর যেখানে রান্না হবে সেটা হলো ভোগ খণ্ড, আর একটা খণ্ড আছে সেটা হলো শৌচ, শৌচ করবার জন্য মল ত্যাগ করবার জন্য, তার নাম দিলেন পরম গুরুদেব বললেন জ্ঞান খণ্ড। এটা হলো আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিষম বিবর্জনম, ওটাকে পরিত্যাগ করতে হবে। সেই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলি যে খায় নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপ পথে যায়। সুতরাং এই প্রকার আমার পরম গুরুদেবের বিচার ছিল, তিনি এত বড় দার্শনিক পণ্ডিত ছিলেন, তিনি এত এত শিবরূপে তিনি কাউকে ভয় করতেন না। সাধু সন্তদের কন্ট্রোল করবার জন্য নিয়ন্ত্রণ করবার জন্য লোকসভাতে আইন পাস করবেন, তারা সমস্ত দলবদ্ধ হয়ে করছে। পরম গুরুদেব তিনি বিভিন্ন পত্রিকার মধ্যে থেকে তিনি প্রকাশ করলেন, তিনি প্রতিবাদ করলেন যে না এটা হতে পারে না, সাধু সন্তদের তোমরা কে নিয়ন্ত্রণ করবার কর্তা হে, সাধু সন্তদের তোমরা কি সাধু, তোমরা অসাধু নিয়ন্ত্রণ করতে পারো না। সে সময় এই জওয়াহরলাল নেহরু বোধহয় আমল, তারপরে সেই মহারাজের সেই ভাষণে একদম লোকসভা কম্প হচ্ছে, থরধর কম্প। তারা শেষকালে কী করলো, না তারা ওই 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 প্রধানমন্ত্রী হস্তক্ষেপে সে আইন আর চালু করতে পারলেন না, বন্ধ করে দিলেন। এমনই স্ত্রী আচার্য শিবরূপিণে এমনি তার ওখানে নাম দেওয়া হয়নি নবদ্বীপ নব নব প্রদীপ প্রভাব প্রচণ্ড গজিক সিংহ, অতিমর্ত মহাপুরুষ, সিংহের মতো তার গর্জন ছিল। সিংহ মানে ওই হস্তি, ওই হস্তির রক্ত খায় এরকম সিংহ নয়, সিংহ মানে কি তিনি নির্ভীক, তিনি প্রচারক, প্রাণ আছে যার সেহেতু প্রচার, যাদের প্রাণ নাই তারা কী প্রচার করবে, হরিকথা বিতরণ করতে গেলে যথেষ্ট শক্তির প্রয়োজন আছে এবং এরকম সাধুতার প্রয়োজন আছে, নির্ভীক হওয়া চাই। তাহলে তিনি ভগবত কথা, ভক্তির কথা, ভগবানের কথা সমস্ত জগতে বিশ্ব জগতে সমস্ত জীবের কাছে তিনি বিলি দিতে পারেন। আর এই মহাপুরুষের বিশেষ দিনে বিশেষ তিথিতে কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি আমার আমার শিক্ষাগুরু পরম পূজ্য মহাজ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ তিনি এখানে বলেছেন, আমাকে মাত্র দু মিনিট সময় দিয়েছেন, আমি জানি না আমার তো আমাকে বসতে বলছে আমি মহারাজ আমি আচ্ছা আমি শেষ করে দিচ্ছি মহারাজ, আমরা তো এই বলছি আমার পরম গুরুদেব এবং এই সমস্ত এই তার বৈভব আমি সমস্ত এই যা দর্শন করছি, আপনি আমার শিক্ষাগুরু, আপনি আমাকে প্রথমে রেখেছেন, আপনি আদর রেখেছেন, আপনার কৃপা আমার যথেষ্ট হয়েছে, আমি একমাত্র প্রার্থনা করি আপনারা সবাই মিলে আপনারা সকলে মিলে যেমন শুনে করেন সেই রকম আশীর্বাদ করুন। আমার পরম গুরুদেবের শিষ্য আমি নয়, আমি তার প্রশিষ্য, আমি কিন্তু যেন তার ভিতর দিয়ে আমি এই আপনাদের ভিতর দিয়ে আমি তার সমগ্র চরিত্র অবগত হয়ে আমি যেন তাঁর কৃপা আমি লাভ করতে পারি, তাঁর আশীর্বাদ লাভ করতে পারি। তিনি জগতে যে বস্তু দেওয়ার জন্য এসেছিলেন, আজ রাধা বিনোদ বিহারীজিও রাধা চিন্তা নিবেশের অজস্ব কান্তি বিলর্পিতা শ্রীকৃষ্ণ চরণ মন্দে রাধা লিঙ্গিত বিগ্রহ, আজ যে গৌড়ীয় বেদান্ত সমিতির কী আরাধ্য হবে কী চিন্তা করব, তা সেখানে বলছেন যে রাধার বিরহে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশা, কিন্তু এটা সদনের সবাই বলি আমরা, কিন্তু এখানে আমার পরম গুরুদেব এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য দেখালেন কি, যে না অন্যের দ্বারা যা কিছু করুক আমাদের যে কৃষ্ণ যিনি রাধার চিন্তা রাধার ভাবকান্তি বরণ করে এখানে সাদা হয়েছে। অতএব এই গৌরী এবং এরা সর্বদাই সেই কৃষ্ণের যে বিক্রম সেটাই চিন্তা করুন, অর্থাৎ এরা ভাববে কি যে ওই কৃষ্ণ সর্বক্ষণ রাধারানীর চিন্তা করুন। হ্যাঁ, এটাই আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির বিশেষ বৈশিষ্ট্য। তিনি এই শ্রী বিগ্রহর মধ্য দিয়ে প্রকাশ করে এই জগতে তার অতিমাত্র চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য রেখে গেছেন। তাই আমি আজকে আমার গুরুবর্গ সকলের কাছে আমি দণ্ডবোধ সম্মতি জানাচ্ছি। আমার রৌ দত্ত যদি কিছু হয়ে থাকে, যদি কিছু ভুল বলে থাকে, আপনারা দয়াবান ক্ষমাবান বৈষ্ণব নির্দোষ, আপনারা আমাকে দোষযুক্ত করে আমাকে অপরাধী করে আমাকে নরকে না দিয়ে আমাকে যাতে আপনারা এই ভক্তির পথে উৎসাহিত করে আমি যাতে ভগবানের আমার গুরু পাঠকের মহিমা গুণগান আমার পরম তিনি আমার গৌড়ীয় গুরুবর্গের কথা রূপ সনাতনের কথা এই
সাধু
পরম শুক্ল মুকুটমণি নিত্যুল্লাপৃষ্ট
ওম প্রকাশ
সাধু শিশি মহাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ
যারা জোর করকে বলিয়ে
শুভ আবির্ভাব শতবার্ষিকী মহামহোৎসব। আজকার এই তিথিকে ধন্যাতি ধন্য করে শ্রী গুরু মহারাজজি ধারাধারণে অবতীর্ণ হয়েছিলেন। তার অতিমাত্র চরিত্র, তার অলৌকিক গুণকথা বর্ণনা করবার এবং স্পর্শ করবার শক্তি আমার নেই। তথাপি সতীর্থগণের গুরুভ্রাতগণের কৃপায় যা কিছু শুনেছি তাদের সেই চর্বিত চর্বণই আমি কিছু করবার জন্য প্রয়াস হয়েছি। গুরু মহারাজ এই নবদ্বীপ ধামে কোলদ্বীপে শ্রী দেবানন্দ গৌরী মঠ স্থাপন করেন, বিশ্বে সর্বত্র চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন এবং অনেক কথা, কিন্তু এক মিনিট সময় আর কত কি বলব। একদিন গুরু মহারাজ তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ভগবত চর্চা করছেন, সেই সময় কোনো এক ব্যক্তি এসে দর্শন আদি করে সন্তুষ্ট হলেন। তারপরে তিনি গুরু মহারাজ সঙ্গে কথা প্রসঙ্গে বললেন যে আপনার মন্দির মঠ তো বহুত সুন্দর হয়েছে, কিন্তু এখানে কোনো ভালো ফুলের বাগিচা আদি দেখছি না, ফুলের বাগিচা একটা হলে ভালো হইত। গুরু মহারাজ তখন বললেন দেখো এই সব তার প্রিয় পার্শ্বদগণ শিষ্যগণকে দেখিয়ে বললেন এই আমার বাগিচার এক একটি ফুল এক একটি পুষ্প, এই পুষ্পের দ্বারা এই ফুলের দ্বারা আমি রাধা বিনোদ বিহারীর চরণে অর্পণ করবো এবং পুষ্পাঞ্জলি দেবো, তার সেবা পূজা করবো। তো তার সেই যে গুরুগম্ভীর কথা, সেই তার যে বাগিচায় তিনি যে ফুল পুষ্প লাগিয়েছেন ফুল গাছ লাগিয়েছেন, সেই ফুল গাছে যে পুষ্প যে ফুল ফুটেছে সেই পুষ্পের সুগন্ধে আমোদিত হইয়া দেখেন আজ আমেরিকা ইংল্যান্ড জার্মান বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যেখান পর্যন্ত সেই গুরু মহারাজের রূপিত সেই বাগানের পুষ্পের সুগন্ধ প্রস্ফুটিত হইয়া সেই দূর দূর দেশে সেইখানে প্রচারিত হচ্ছে এবং সেইখান থেকে সেই ভ্রমণরূপী সেই ভক্তগণ তারা সেই সুগন্ধিতে আমোদিত হয়ে আর তারা ছুটে আসছেন আজ এইখানে সেই কেন্দ্রস্থলে এবং সেই মহাপুরুষের শতবার্ষিকী মহা উৎসব তার সেই আবির্ভাব তিথি আবির্ভাব তিরোভাব বৈষ্ণবের উভয় সমান সবই আমাদের কল্যাণের জন্য জগৎ কল্যাণের জন্য তার এই রকম অলৌকিক লীলা আর অন্যান্য কথা বলে আমি আর সভাপতি মহারাজের অসন্তুষ্টি করতে চাই না। সভাপতি মহারাজের চরণে এবং আমার গুরুভ্রাতাগণের চরণে আমার আন্তরিক প্রার্থনায় আমি মহা অপরাধী, গুরু সেবা আমি করতে পারি নাই, গুরুদেবের আদেশও আমি পালন করতে পারি নাই। আমার সতীর্থগণ গুরুভ্রাতগণ শিক্ষাগুরুগণ সবাই আমাকে কৃপা করুন যেন আমি গুরুদেবকে কোনো দিন চিনতে পারি, তার যেন পার্বত্যে সেবা পালন করতে পারি, তার আজ্ঞা যেন পালন করতে পারি, এই প্রার্থনা করে আমি আমার আন্তরিক বাণীরূপী পুষ্পাঞ্জলি গুরুদেবের চরণে অর্পণ করছি।
রাম পিজনীয় শ্রী সভাপতি মহারাজ, শ্রীপ্রাজাচার্য শ্রীমতি বেদান্ত নারায়ণ মহারাজ, অনন্য বৈষ্ণবৃন্দে শিবাত্মজয়। আজ আমাদের আরাধ্যতম পরমকারণী শিশু গুরুপাদ পদ্ম শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিত্যলীলা পৃষ্ঠ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজের শতবার্ষিকীর শুভ আবির্ভাবটিকে চৈতন্য ভাগবতী বর্ণিতা যে ভগবানের জন্মতিথি যেরূপ পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি সেরূপ চরিত্র। ভগবানের জন্মতিথি যেমন পবিত্র, আমরা কৃষ্ণ জন্মাষ্টমী মহাপ্রভুর শুভ আবির্ভাব মহাসমারোহের সহিত আমরা পালন করে থাকি, যে বৈষ্ণবের জন্মতিথিও সেইরূপ মহাপবিত্র, ওইরকম মহাসমারোহের সহিত পালন করা কর্তব্য। গুরু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, গুরু বৈষ্ণবের গুণগান করলে জীব সংসার থেকে উদ্ধার লাভ করে যায়। আমাদের গুরুপাদ পদ্ম তিনি অতিমর্ত মহাপুরুষ, তার অনন্ত অনন্ত মহিমা এই একমুখে কোনোদিন বলা সম্ভব হবে না, অনন্ত দেব অনন্তমুখে বর্ণন করলেও শেষ করতে পারবেন না। আমি তার একটু মহিমা বর্ণন করে সমাপ্ত করব, রাত্রি অধিক হয়ে গেছে। মহাপ্রভুর শিক্ষাস্তরে বলেছেন, ত্রিনাথ বিষ্ণু চেয়ে না তরূপী সহিষ্ণু না অমানী না মান দে না কীর্তনীয় সদা হরে। যে ত্রিনাদবি শুনি হয়ে তরুণ নায় সহিষ্ণু অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম কীর্তন করত। আমাদের গুরুপাদ পদ্ম উপর যখন প্রভুপাদের উপর যখন এই নবদ্বীপবাসী পরিক্রমাকালে খুব অত্যাচার করেছিল, সে সোডার বোতল গরম জল ইট পাটকেল ইত্যাদি নিক্ষেপ করেছিলেন, সেই সময় আমাদের গুরুপাদ পদ্ম ছিল প্রভুপাদকে নিয়ে এক গৃহস্থের বাড়িতে গিয়ে উঠলেন এবং অত্যন্ত অনুনয় বিনয় করে যে দেখুন এই মহাবিপদ আমাদের গুরুদেবকে রক্ষা করুন। গুরুপাদ পদ্ম কিন্তু আপনারা শুনেছেন তিনি একেবারে দুধের লোক ছিলেন, একবার জমি মায়াপুরের জমিদারি তিনি শাসন সংরক্ষণ করেছিলেন। গুরু মহারাজ যখন এইরকম বিনয় নম্রতা সহকারে সেই গৃহস্থকে বললেন, তখন প্রভুপাদ বললেন যে তুমি তো দেখছি মহাপ্রভুর যে কথা ত্রিনাথ বিষ্ণুর জন্য বৈষ্ণবের লক্ষণ, এ তো তোমার মধ্যে পুরোপুরি আমি দেখছি বিনয়ের অবতার। সেই জন্য তিনি বজ্রাদেবী কঠোরাণী এবং মৃদুনী কুসুমাদেবী ছিলেন, স্বয়ং প্রভুপাদই বললেন যে তুমি দেখছি তো বিনয়ের অবতার। সেই সময় বেশ পরিবর্তন করে শ্রীল গুরু মহারাজ প্রভুপাদকে নিয়ে মায়াপুরে উপনীত হন। এই যে ত্রিনাদ বিষ্ণু আর তরুণ নয় সহিষ্ণু এই নবদ্বীপে এক সময় পরিক্রমার সময় দোলের দিনে এই পাড়ার কিছু পাষণ্ড লোক এসে এখন মারামারি করে অত্যাচার করে রক্তারক্তি করে দিয়েছেন। গুরুপাদ পদ্ম তিনি তখন তাদের সকলকে জেল খাটাতে পারতেন, পুলিশ পুলিশ সব এসে গেছিল, তখন সকলে গুরু মহারাজের চরণে ক্ষমা চাইলেন যে প্রভু আপনি ক্ষমা করুন, এরা অন্যায় করে ফেলেছে, এদের যদি আপনি এখন
কিছু শাসন করে নিয়েছে, সব ছেলেপেলে সব পরীক্ষা টরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইত্যাদি, তাহলে যে সকলে জেল হয়ে যাবে, সব পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। আপনি একটু এদের ক্ষমা করে দেন। গুরুপাদ পদ্ম বৈষ্ণবের উপর অত্যাচার হয়েছিল, গুরুপাদ অত্যন্ত প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, যে দেশকে জেল খাটিয়ে ছাড়ব, বৈষ্ণবের উপর অত্যাচার, কিন্তু গুরুপাদ পদ্ম তিনি সহিষ্ণুতা গুণে তাদের সব ক্ষমা করে দেন। তিনি শুনিতে না তররূপী সহিষ্ণু না অমানি না মানবে না, এবং তিনি নিজের সম্মান কখনো চাননি। আপনারা পূজ্যবাসী মহারাজের মুখে শুনেছেন, কখনো বলতেন না আমার শিষ্য, বলতেন বেদান্ত সমিতির শিষ্য, কখনো সম্মান চাননি। এক সময় এই তখন গুরুপাদ পদ্ম এই যে মন্দির দেখছেন, তারই পিছনে যে ঘর, গুরুপাদ পদ্ম 40 বছর আগে তার কথা বলছি, তখন এই যে ঘরে গুরুপাদ পদ্ম থাকতেন, তারপর বারান্দায় উনি বসে আছেন। আমাকে একদিন বিকেলের দিকে প্রভুত্রী জনশালী গিরি মহারাজ প্রভুবাদের আশ্রিত গুরু মহারাজের গুরুভাই, উনি তখন বলতে বলতে যাচ্ছেন গুরু মহারাজের কাছে, কেশব তোমার জগত বিচিত্র, কেশব তোমার জগত বিচিত্র, কেশব তোমার জগত বিচিত্র। তো গুরু মহারাজ বললেন, কেশবের মাথায় গিরি, কেশবের মাথায় গিরি, গিরি মহারাজ তোমরা সম্মান করছেন, উল্টো গুরু মহারাজ মানবে না, আবার সম্মান দিতে হবে। তো কেশবের মাথায় গিরি, কেশবের মাথায় গিরি, মানে কেশবের মাথায় কেশব, মানে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেজন্য আমি কেশব আমার মাথায় গিরি মহারাজ বৈষ্ণব আমার মাথায় থাকবেন, দেখুন মানতে না। এইভাবে তিনি আর কীর্তনীয় সদাহরি গুরুপাদ যখন নিদ্রা ভঙ্গ হতো ওই এসে বসতেন, আর বসে সেই 12টা পর্যন্ত হরিনাম, আবার একটু বিশ্রাম করে আবার সেই রাত্রি 9টা পর্যন্ত হরিনাম, সর্বদাই কীর্তন। আর আপনারা জানেন 62 দিনে 64 বক্তৃতা, সেই 62 দিনে 64 বক্তৃতা দিয়েছিলেন। উনি বলছিলেন মেদিনীপুরের মাঠে আমার এক জোড়া জুতা খাটে, ওই এক জোড়া জুতা নিয়ে বলছেন হেঁটে হেঁটেও তিনি অনেক জায়গায় প্রচার করছেন। সুতরাং এই যে মহাপ্রভুর বাণী আমাদের গুরুপাদ পদ্ম তার আদর্শ স্বরূপ, সুতরাং তার অনন্ত মহিমা আজ আমি কিঞ্চিত মাত্র স্পর্শ করে আজ আমি ক্ষান্ত হচ্ছি, রাত্রি হচ্ছি। আর গুরুপাদ পদ্মের আজ শুভাবির্ভাব শতবার্ষিকী বাসরে তাঁর শ্রীপাদ পদ্মী এই ভক্তিপূর্ণ অনন্ত কোটি শাস্ত্রমন্য নাম জ্ঞাপন করি, তিনি যেন এধরণ প্রতি প্রসন্ন থাকেন এবং সকল অপরাধ ক্ষমা করেন। পরম পূজ্য সভাপতি মহারাজ ও সকলের চরণে উনি প্রণাম জানিয়ে সবাই নিকট আমি কৃপা প্রার্থনা করে তাহলে আমার শাসন সভা
যে আমাদের গৌরবেদান সমিতি প্রত্যেকটি ব্রহ্মচারী এবং সন্ন্যাসী আমার থেকে বেশ সুন্দরভাবে বলতে পারে। আপনি দেখলেন যে সে কীরকম ছোটো ছোটো বাচ্চা ছেলে কত সুন্দরভাবে গুরুতত্ত্ব ইত্যাদি পরিবেশন করে। আমার মনে হয় যাকে বলবো এমনকি গৃহস্থ ভক্ত মধ্যে কথা অনেক আছে, সময় হচ্ছে না যে বলছি না, কিন্তু গৌড়ীয় বেদান্ত সমিতির এই বৈশিষ্ট্য জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তারিতে ওরা তত্ত্বজ্ঞানীটি পারঙ্গত, এটি গুরু মহারাজের স্থাপিত শিক্ষা, এই জন্য সকলই পারঙ্গত। কেউ কেউ আবার বলতে না পারলে লেখনীতে অদ্ভুত, অতএব তাহাদের আমি কি গুণ মহিমা করবো, এইটি গুরু মহারাজের বৈভব। বিশেষ রূপেতে আজকে দিনেতে একটি কথা না বলতে পারে থাকতে পারছি না, সেই কথা হচ্ছে প্রায় 50-52 বছর আমাদের মঠে আসা হল, অল্প বয়সে আমরা মঠে এসেছি, তার মধ্যে থেকে প্রায় 50 বছরের মধ্যে প্রায় 40 বছর আমি ব্যাস পূজার সময় এখানে উপস্থিত থাকতে পারিনি। মথুরাতে গুরু মহারাজের আদেশেতে ওইখানে থাকতাম প্রায় 40 বছর, কিন্তু 40 বছর প্রতি বছর আমি আমার পুষ্পাঞ্জলি পূজ্যপাদ বামন মহারাজের নামে আমি পাঠাইতাম, যে আপনি পূজ্যপাদ বামন মহারাজ, আপনি গুরু মহারাজের একান্তিক সেবক, বাল্যকাল থেকে আপনি গুরুপাদ পদ্মে যেরকম সেবা করেছেন আপনি তাঁর শরণাগত জন, অতএব আপনার প্রার্থনা তিনি শুনতে পারেন, আমার প্রার্থনা নাইও শুনতে পারেন, অতএব আপনি অনুগ্রহ করে আমার এই পুষ্পাঞ্জলি তাহার পাদ পদ্মেতে প্রদান করেন। প্রায় 40 বছর ধরে আমি করতাম, কিন্তু আজকে আমি বিপরীত দেখছি। এই 40 বছরের পরে আমি প্রথমবার এখানে আসবো এই ব্যাস পূজাতে শতবার্ষিকীর জন্য। তার সঙ্গে কথা ছিল যে সে তিনি আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু কি কারণে তিনি আসতে পারলেন না বুঝতে পারছি না। এই বছরেতে আমি আছি, আবার তিনি না। তাহার গুণের কথা কি বলবো, বাল্যকালে তিনি তাহার মাতা গুরুপাদ পদ্মেতে তিনি তাকে অর্পণ করে দেন, গুরুপাদ পদ্ম তাহাকে শিক্ষা দেন, এক একটি লেমন জুস দিবেন, একটি শ্লোক তুমি মুখস্থ করো তো। তো তিনি একদিনেতে 10-15টি শ্লোক মুখস্থ করে দিয়ে বলে দিত, শ্রুতিধর তিনি। স্কুলেতে সাধারণ পড়ালেখা কালেই তার গীতা মুখস্থ, গৌড়ীয় কান্তার মুখস্থ, শ্রীমদ ভাগবতের প্রধান প্রধান সব শ্লোকগুলি মুখস্থ। আমার মনে হয় যে বর্তমানকালেতে তিনি সব শ্লোকের একটা তিনি কি অভিধান, একটি বৈষ্ণব অভিধান। তিনি বাগ্মী লোক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বলতে পারেন, আমরা 1 ঘন্টা বলেই বাস শেষ করি। তার প্রধান গুণ একটা আমি লক্ষ্য করেছি, বহু কম আমি দেখি জগতে। কি দেখি, আমরা একটু পাঠ বক্তৃতা করলে বলি যে আমি বলো তো যে আমি কিরকম ভাবে ভালো বললাম, কিছু লিখে আমরা বলি দেখো তো আমার পাঠটা, প্রবন্ধ তো আমার পাঠ করেছ কিরকম হয়েছে বলো তো, আর কান পেতে শুনতে চাই। কিন্তু আমি এই 50 বছরে আমি কোনোদিন শুনি নাই বানু মহারাজের মুখেতে যে আমি কিরকম বক্তৃতা করলাম, কিরকম লিখলাম। আপনারা তো জানেন যে কিরকম বক্তা, কিরকমভাবে লেখক। এইটি গুণ সর্বত্র পাওয়া যায় না। তাহার কোন রকম কথা প্রতিষ্ঠা কোনোদিন তাহাকে কোন লোকের কাছে তিনি বলেন নাই, নিজেকে তিনি লুকিয়ে রাখেন। অদ্ভুত লেখক, ভাষার উপরে তাহার, সাহিত্যের উপরে তাহার অধিকার। আমি আমারও যদিও হিন্দি ভাষাতে অধিকার কিছু কিছু আছে, কিন্তু ইনার মতো না। অদ্ভুত লেখক ওই রকম, আবার বিচারও কিরকম ওই রকম, অদ্ভুত বিচারও কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে। আজকে রাত্র অধিক হয়েছে, এখন অবধি আরতি বাকি আছে, সমানুসারেতে তার গুণের কথা কিছু বর্ণন। আজকে এই আমার ভাব মনে হচ্ছিল, তো তিনি যেখানে আছেন যেখানে থাকুন তিনি সুস্থ থাকুন, গুরুপাদ পদ্মের সেবাতে নিযুক্ত থাকুন এবং আমাদেরকে নিযুক্ত করে রাখুন। আমি মনে করি আমার যে গৌড়ীয় বেদান্ত সমিতি ছাড়া বর্তমানে যত মঠ মিশন আছে প্রায় সব জায়গা গোলমাল, কিন্তু তাহার পরম উদারতার জন্য আমাদেরকে সব বিষয়েতে স্বতন্ত্রতা দিয়েছেন। এমনকি তার কাছে কেউ কিছু যায় তাহলে বলবেন যে যাও নারায়ণ মহারের কাছে, যাও আচার্য মহারের কাছে, আমি কিছু জানি না। এবার মাটির পুতুল মুতুল এইসব গুণ থাকা দরুন তাহার সহিষ্ণুতার জন্য আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি এখনো সুন্দর ভারতে বেঁচে আছে। আর শুধু বাংলাতে নয়, শুধু ভারতের নয়, ভারতের বাইরে সমস্ত বিশ্বেতে আজ তাহারই কৃপাতে প্রচার করছে। না তাহলে আমরা এইসব যে দেশে বিদেশে প্রচার করছি এ সম্ভব হতো না, আমরাও বাদ বিবাদের মধ্যে লেগে যেতাম। অতএব এরও আমি যদি মূল্য দিই তাহলে পূজ্য পাদ পাবন মহারাজ যে তিনি এইরকম হতে ছুট দিয়েছেন শিষ্য নিয়ে, যে তুমি শিষ্য করো না আমি করবো, এর জন্য কত মারামারি কত কি। আর তিনি আমাকে 10 বছর ধরে বলছেন যে সে তুমি আপনি শিষ্য করেন না কেন, আমার শিষ্য করবার মোটেই ইচ্ছা। তিনি জোর করে আমাকে কতবার পত্র দিয়ে
করে বললেন যে না আপনি করবেন, অন্তত পাশ্চাত্য দেশেতে অথবা মধ্য অঞ্চলে দেবে আমার কোনো যোগ্যতা নেই। তথাপি আমি মনে করি যে সে তাহারই প্রেরণার দ্বারা আমি এসেছি মধ্যেশ্বর বৃদ্ধি করি। অতএব আমি ভারতের বাইরে যেখানে যেখানে কি ভারতের তো সর্বত্র যে প্রচার ইত্যাদি যে হচ্ছে আমার গুরু পাদপদ বলে অহেতু কৃপা মুকং করোতি বাচালম পঙ্গুন লঙ্ঘতে গিরিম ইত্যাদি দেখি যে আমি একটু অসর্বথা যোগ্য ব্যক্তি, কোনো ভাষা ইত্যাদি না, হিন্দিও ভাষা ঠিক জানি না, বাংলাও জানি না, গুজরাটি জানি না, আসামি ভাষা জানি না, অংরেজি জানি না, এমনকি বিদেশেতে অনেক রকমের ভাষা যেখানে অংরেজি কেউ জানে না, আর সেই সমস্ত দেশেতে গুরু মহারাজের কথা প্রচার হচ্ছে। আর এমন কোনো দেশ নাই আর যেখানে গুরু মহারাজের চরণের পূজা অর্চন ইত্যাদি হচ্ছে না। তাই এই গুরু পাদপদের মহিমা আমি করছি, তাহার এই প্রত্যেকটি শিষ্যেই ওই রকম হতে যোগ্য। অতএব বামন মহারাজের আমি কি প্রশংসা করব, তিনিও আমাদের প্রতি প্রসন্ন থাকুন, আমরা সকলে মিলেতে সমস্ত বিশ্বেতে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি। এই গুরু পাদপদ মেতে এই পুষ্পাঞ্জলি প্রদান করে আজকে আমার বক্তব্য আমি সমাপ্ত করি।
ভক্তবৃন্দ, আপনাদের নিকট বিনীত নিবেদন, আগামী কাল ভোরে মঙ্গলা আরতির পরে আমরা সমাধি আশ্রমে যাব, ওখানে দণ্ডবত প্রণতি করে পরিক্রমা করে চলে আসবো, 7টার মধ্যেই আমরা ফিরে আসবো, আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন।